বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্বে বাসযোগ্য শহরগুলোর তালিকায় ঢাকা মহানগরী রয়েছে নিচের দিকে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মার্সা 2017 সালে বাসযোগ্য নগরীর যে তালিকা প্রকাশ করে তাতে বিশ্বের 231টি নগরের মধ্যে ঢাকার অবস্থান 214তম। কিন্তু কেন তা নিয়েই আমাদের আজকের আলাপন। আর আমাদের আজকের আলাপনের বিষয় আমরা তাই ঠিক করেছি ঢাকা মহানগরীর পরিবেশ। মূলত আজকের অনুষ্ঠানে আমরা ঢাকা মহানগরীর পরিবেশ নিয়েই কথা বলবো, কারণ আন্তর্জাতিক যেসব র্যাঙ্কিং হয়ে থাকে শহরগুলোর জন্য সেক্ষেত্রে মূলত পাঁচটি বিষয় বিবেচনায় আনা হয়। আমরা পাঁচটি বিষয় নয় বরং ঢাকা মহানগরীর পরিবেশ নিয়েই মূলত আজকে আলোচনা করব। এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন যাদের কাছ থেকে আমরা আসলে জানার চেষ্টা করব ঢাকা মহানগরী কতটা বেশি বাসযোগ্য, কি কি সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, অধ্যাপক ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর শহীদুল ইসলাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন?
শুনতে পাচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আরো রয়েছেন বাংলাদেশ থেকেই কামরুল ইসলাম চৌধুরী, সভাপতি বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম। কামরুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি।
আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে রয়েছেন ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, অধ্যাপক ভূতত্ত্ব বিভাগ লক হ্যাভেন বিশ্ববিদ্যালয় পেনসিলভেনিয়া। আমরা তাকে সংযুক্ত করার চেষ্টা করছি, খুব সম্ভবত আমরা নিশ্চয়ই তাকে সংযুক্ত করতে পারব। আমরা যেমনটা বলছিলাম যে ঢাকা মহানগরী আসলে কতটা বেশি বাসযোগ্য সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেক্ষেত্রে আনিস আহমেদ, আপনি আপনার শৈশব থেকে ছাত্র জীবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা সবই করেছেন ঢাকাতে, সেই সময় ঢাকা মহানগরীকে যেভাবে দেখেছেন এবং এখন মাঝে মাঝেই যান তখনও ঢাকা মহানগরীকে দেখেন, দুটোর মধ্যে আসলে কত বেশি তফাত আপনি দেখতে পান?
দেখুন তাহিদ, একটা বাস্তবতা তো আমাদের মেনে নিতেই হবে যে বড় রকমের পরিবর্তন ঢাকায় হয়েছে, ভালোই মন্দে সব মিলিয়ে। পরিবেশের প্রশ্ন যদি আসে তাহলে পরিবেশের দিক থেকে বলতে গেলে যে বেশ খানিকটা অবনতি ঘটেছে বলা যায়। ষাটের দশকে আমরা যখন স্কুলের ছাত্র কিংবা সত্তরের দশকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ছি কিংবা পড়াচ্ছি, এইরকম সময় যখন দেখেছি ঢাকায় তখন যেভাবে গাছপালা ছিল, যেভাবে রাস্তাঘাটকে প্রশস্ত মনে হতো তখনকার তুলনায়, এবং যানবাহনের সংখ্যা যেরকম কম ছিল তাতে সব রকম দূষণই কিন্তু ছিল না। এখন এই বাস্তবতা আমাদের মনে রাখতে হবে যে ঢাকার জনসংখ্যা অনেক বেড়ে গেছে। আমি নিজের উদাহরণ দিতে পারি যে আমার একটা ছোট্ট একতলা বাড়ি ছিল, সেখানে এখন 17টা ফ্ল্যাট হয়েছে, এবং 17টা ফ্ল্যাটের মধ্যে অন্তত 15 জনের গাড়ি আছে, কারো কারো একাধিক গাড়ি আছে। কাজেই পরিবেশ বিনষ্ট হওয়ার যে ব্যাপারটা, সেটার সঙ্গে জড়িত রয়েছে জনসংখ্যা বৃদ্ধি, সেটার সঙ্গে জড়িত রয়েছে অবকাঠামোগত পরিস্থিতির অভাব কিংবা প্রস্তুতির অভাব আমি বলবো। তাছাড়া লোকজনের অভ্যেসের ব্যাপারটা রয়েছে যে মানুষ যেরকম গ্রামীণ জীবনের সঙ্গে অভ্যস্ত, সেই জীবনটা যখন নগরে যাপন করতে আসে তখন সেখানেও একটা বড় রকমের পার্থক্য দেখা যায়। বোধহয় আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অভাব ছিল একেবারে গোড়াতেই, যে কেউই অনুমান করতে পারেননি যে জনসংখ্যার একটা বিরাট অংশ ঢাকাতেই বসবাস করবেন। চট করে আমি এটা একটা সলিউশন দিয়ে শেষ করছি কথাটা, সেটা হলো ঢাকার বাইরে যদি ঢাকার মতো সুযোগ সুবিধা, শিক্ষা এবং স্বাস্থ্যের সুযোগ সুবিধা তৈরি করা যায় তাহলে কিন্তু ঢাকা থেকে কিছু লোক অন্তত কমানো যাবে, এটা একেবারে বাস্তব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রোতাদের সঙ্গে আপনার দুটো সময়ের অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য আমরা জানিয়ে দিতে চাই, শ্রোতা আপনারা চাইলেই সরাসরি আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, মন্তব্যও জানাতে পারেন। সেক্ষেত্রে ফোন নাম্বারটি হচ্ছে 202-619-3062। আমরা চলে যেতে চাই আমাদের বিশেষজ্ঞ অতিথিদের কাছে। ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনি কি মনে করেন আমাদের ঢাকা মহানগরী আসলে কতটা বেশি বাসযোগ্য অবস্থায় এখন রয়েছে?
আমি বিষয়টিকে আসলে আমি উল্টো দিক থেকে একটু চিন্তা করতে চাচ্ছি। বিশ্ব র্যাঙ্কিং এ ঢাকা শহর বা ঢাকা মহানগরী বসবাসের প্রায় অযোগ্য বলেই বিবেচিত হচ্ছে, অথচ আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে প্রত্যেকটা লোক কেন ঢাকায় যেতে চায়। আমাদের যারা প্রফেশনাল তারা ছোট শহরগুলোতে কাজ করতে চায় না, চাকরি করতে চায় না, আমরা সবাই ঢাকা শহরে যেতে চাই। আবার গ্রামের যে একজন সাধারণ মানুষ, সেও তার গ্রামে তার জীবন জীবিকার জন্য সেই গ্রামকে ছেড়ে ঢাকায় আসতে চায়। যেখানকার পরিবেশ এত খারাপ, যেখানে বসবাসের অযোগ্য, সেইখানে কেন এত লোক আসে, এটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এর সাথে একেবারে গভীরভাবে জড়িয়ে আছে আমাদের সামাজিক আর্থসামাজিক অবস্থা। আমরা মাঝে মধ্যে বলি ঢাকা আসলে একটি বৃহৎ গ্রাম, কারণ নগরায়ন বলতে যেটা বুঝি, নগরায়ন কিন্তু শুধুমাত্র দালান কোঠার বৃদ্ধি নয়, নগরায়ন কিন্তু একটি সভ্যতা, নগরায়ন কিন্তু একটি সংস্কৃতি, নগরায়ন কিন্তু একটি বিহেভিয়ারাল অবস্থা। আমাদের মানুষগুলোর চারিত্র, চাল চলন সবকিছু রয়ে গেছে গ্রাম, শুধু সংখ্যায় বাড়াচ্ছে আমরা ঢাকাতে। এবং এই ঢাকায় সংখ্যা বাড়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের ঢাকার বাইরে অসংখ্য রকমের পুশ ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ মানুষকে বাধ্য করা হচ্ছে ঢাকামুখী হতে, আর ঢাকায় অসংখ্য আকর্ষণ ক্ষমতা রয়েছে, অর্থাৎ ঢাকা যতই বসবাসের অযোগ্য হোক না কেন, সেখানে চাকরির সুযোগ সুবিধা রয়েছে, সেখানে সন্তানদের শিক্ষা সুবিধা রয়েছে, সেখানে একজন মানুষের ব্যবসায় সুবিধা রয়েছে এবং সেখানে একজন মানুষের ক্যারিয়ার ডেভেলপ করার সুবিধা রয়েছে। এই আকর্ষণ শক্তিগুলোকে যখন একটু পূর্ববর্তী বক্তা যখন বললেন, এটাকে যতক্ষণ পর্যন্ত বিকেন্দ্রিক করে বাইরের দিকে না দেওয়া যাবে, অর্থাৎ ঢাকার বাইরে আকর্ষণ ক্ষমতাকে বাড়াতে হবে আর বিকর্ষণ ক্ষমতাকে কমাতে হবে, এই চাপ দুটার মধ্যে যদি কমিয়ে আনা যায় তাহলেই জনসংখ্যা হ্রাস বা স্টেবল অবস্থায় আসলে কিছুটা উন্নতি হতে পারে। তো সুতরাং আমি যেটাকে বলবো যে উল্টা দিক থেকে যে ঢাকার পরিবেশ ধ্বংস হচ্ছে এটাও যেমন সত্য, ঢাকা মানুষকে আকর্ষণ করছে এটাও সত্য। এরপর যদি আমরা বলি ঢাকার পরিবেশটা আসলে খুবই নাজুক এবং এর কিন্তু একটা সিজনাল ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ পরিবেশটার কতগুলো সামাজিক পরিবেশের বিষয়বস্তু রয়েছে, কতগুলো প্রাকৃতিক পরিবেশের বিষয় রয়েছে। প্রাকৃতিক পরিবেশ বলতে যেগুলো ন্যাচারাল, যেমন ধরুন আমাদের এখানে, এবং এই ন্যাচারাল আর মানুষের যে কর্মকাণ্ড এটাও কিন্তু পরস্পরের সাথে সম্পৃক্ত। এই যে এখন এই মুহূর্তে আমাদের পরিবেশের একটা সবচেয়ে বড় আমাদেরকে ঢাকাবাসী যারা, আমি নিজেও আমি বলছি আমি ঢাকাই, আমি বড় আমি ঢাকাইয়া বলতে যা বোঝায় সেটা এবং সেখানে আমার কর্মক্ষেত্র। সুতরাং আমি ঢাকাকে আমার ছোটবেলার থেকে আমি দেখার চেষ্টা করেছি, আবার পূর্বপুরুষদের বাপদাদাদের থেকে অনেক কিছু শুনেছি। আমরা যদি সেই সবুজ, সেই পুকুর, সেই নদীর কথা চিন্তা করি, আর সেই ঢাকা নেই, ঢাকার বাস্তবতা আর 50-100 বছরের বাস্তবতা পার্থক্য। কিন্তু এই ঢাকার বর্তমান প্রেক্ষাপটটাকে যদি দেখি, আজকে এই এই মুহূর্তে ঢাকার জলাবদ্ধতা একটা অন্যতম কারণ এই মুহূর্তে, কিন্তু আবার যখন গ্রীষ্ম মানে ড্রাই সিজন আসবে মার্চ এপ্রিল, তখন দেখবে ধুলাবালি আবার আরেকটা কারণ। অর্থাৎ এর একটা সিজনাল ভ্যারিয়েশন আছে, এক এক সিজনে এক একটা দুর্যোগ, এক একটা পরিবেশের বিষয় আমাদের প্রত্যহিক জীবনযাপনটাকে দুর্বিষহ করে তুলে, যার কারণে কিন্তু আমাদের এই র্যাঙ্কিং গুলো নিচে নেমে যাচ্ছে। তার মানে আমরা কেউ স্বাচ্ছন্দ্যে এখানে পরিবেশ বান্ধব ভাবে বসবাস করতে পারছি না। আমি 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 যদি এই বিষয়টাকে আরো একটু ডিটেইলে বলি, এবং এটা কিন্তু যদিও বলা হচ্ছে বৃষ্টিপাত মূলত একটি প্রাকৃতিক বিষয়, কিন্তু এই বৃষ্টিপাতের পানিটা যে ড্রেন হয়ে নদীতে যাবে, এটা যে আটকা পড়ে গেল, এটা কিন্তু মানব সৃষ্ট, এই যে ড্রেনেজ ব্যবস্থা এটা কিন্তু মানব সৃষ্ট। তার মানে আমরা ঢাকাকে পরিকল্পিত ভাবে গড়ে তুলতে পারিনি এবং সামনে পারবো এইরকম কোনো ইয়েও দেখা যাচ্ছে না, মানে গুড গভর্নেন্স বলতে যা বোঝায় সেটাও দেখা যাচ্ছে না। সেই জন্য আমাদেরকে পুরো বিষয়টা ভাবিয়ে তুলছে যে ঢাকা কি ক্রমাগতই বসবাসের অযোগ্য শহরে রূপান্তরিত হচ্ছে, কারণ আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে আর পরিকল্পনা প্রণয়নের মধ্যে কোনো খুব বেশি সামঞ্জস্য নেই। আমরা যদি জনসংখ্যার দৃষ্টিতেও দেখি, ঢাকা কি খুব বেশি জনবহুল শহর? অবশ্যই ঢাকা একটি জনবহুল শহর, কিন্তু তার থেকে আরো বলবো ঢাকা একটি অপরিকল্পিত শহর। এই শহরের ভিতরে যদি জনগণকে একটি পরিকল্পিত ভাবে এবং একটি সুনাগরিক ভাবে বসবাসের পরিবেশে তৈরি করা যেত, তাহলে কিন্তু ঢাকা আরো অধিক
আবারও একবার শ্রোতাদের জানিয়ে দিই, ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামান অধ্যাপক ভূতত্ত্ব বিভাগ লক হ্যাভেন বিশ্ববিদ্যালয় পেনসিলভেনিয়া যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা কথা বলছিলাম যে ঢাকা মহানগরীর আসলে এখন বাসযোগ্য কি রয়েছে। আমরা জানি যে র্যাঙ্কিং হয়ে থাকে বিশ্ব র্যাঙ্কিং, সেখানে আমাদের অবস্থান 231টি নগরীর মধ্যে 214তম। আপনি কি মনে করেন কেন এমনটা হয়েছে?
জি, ঢাকা মহানগরীর তো অনেক সমস্যা, এই জন্যই র্যাঙ্কিংটা এত নিচের দিকে। কিন্তু ঢাকা মহানগরীর সম্ভাবনা অনেক বেশি ছিল এবং সেই সম্ভাবনা গুলিকে যদি কাজে লাগানো যেত তাহলে ঢাকা মহানগরীকে আসলে একটা তিলোত্তমা শহর হিসাবে গড়ে তোলা সম্ভব হতো। এর অনেক আপনারা তার আগেই আলোচনা শুরু করেছেন, কি কি আলোচনা করেছেন সেটা আমি সেভাবে শুনতে পারিনি। তবে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জলাবদ্ধতা।
জি, আমরা 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 জলাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আসলে আমাদের সঙ্গে অনেক শ্রোতা যুক্ত হয়েছেন, এরই মধ্যে আমরা একজন শ্রোতার সঙ্গে কথা বলে তার প্রশ্নটি জেনে আবার আপনাদের কাছে ফিরি।
জি,
শ্রোতা আপনি যদি আপনার পরিচয়টি দিয়ে আমাদেরকে প্রশ্ন করেন।
আমি ডক্টর ইশরাত জাহান চৌধুরী বলছি বাংলাদেশ থেকে।
জি,
আমার প্রশ্ন যে আমরা বর্তমানে যেটা ফেস করছি ঢাকা শহরের পরিবেশ নিয়ে, যে আমাদের যে এক নম্বর প্রশ্ন হলো আমাদের জলাবদ্ধতা,
জি
এটা তো এটার পরিচয় আমরা কিভাবে পেতে পারি?
জি, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, সে বিষয়ে নিশ্চয়ই আমরা আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করব। তার আগে আপনি যেহেতু একজন ডাক্তার, আপনার কাছ থেকে একটু জানতে চাই, ঢাকায় এখন জলাবদ্ধতা রয়েছে, মশার সমস্যা রয়েছে এবং মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সমস্যাও রয়েছে। আপনি যেহেতু একজন ডাক্তার, আপনি যদি আমাদেরকে একটু জানান যে কি পরিমাণ আক্রান্ত রোগী আপনারা সচরাচর পেয়ে থাকেন প্রতিদিন এবং তাদের কি ধরনের চিকিৎসা আপনারা দেন?
আমরা এখন যেটা হচ্ছে এখন এই সময়ে, প্রথমত চিকুনগুনিয়ার প্রভাবটা এবার অনেক অনেক বেশি, যেটা একদম মানে কন্ট্রোলের বাইরে ঢাকা মহানগরীতে যেটা দেখা যাচ্ছে। দেখা গেছে যে প্রতি সপ্তাহে 4-5টা অ্যাডমিশন আমাদের হচ্ছে চিকুনগুনিয়া নিয়ে। এটা হলো পেডিয়াট্রিক এজ গ্রুপের, মানে চাইল্ড এজ গ্রুপের মধ্যে এটা আমরা পাচ্ছি। এছাড়া বড়দের মধ্যেও আছে, মানে সব হসপিটালেই চিকুনগুনিয়ার প্রকোপ। ইভেন এরকমও আছে যে আউটডোর পেশেন্ট হিসেবে আসছে, হয়তো অ্যাডমিশন নিচ্ছে না বাট চিকুনগুনিয়া নিয়ে আসতেছে। আরে এটা একদমই মানে কন্ট্রোলের বাইরে এবার।
জি, আপনাকে আপনাকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিশেষজ্ঞদের কাছে নিশ্চয়ই যাব এবং আপনার প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, জলবদ্ধতা কিভাবে আসলে নিরসন করা যায়। তার আগে আরেকজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, কাবরুল ইসলাম চৌধুরী, সভাপতি বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম। আপনি যদি আমাদেরকে একটু জানান যে আসলে ঢাকার এত এত সমস্যা, আমরা জানি যে ঢাকা মহানগরীর এইসব সমস্যা সমাধানের জন্য বরাবরই নানা ধরনের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, জানানো হয়েছে মানুষকে, তারপরও সমস্যার তো খুব বেশি একটা সমাধান কিছু হয়েছে বলে আপনি মনে করেন?
আসলে এর আগে যারা কথা বলেছেন, বক্তব্য রেখেছেন, বিশেষজ্ঞ হিসেবে মতামত দিয়েছেন, তাদের সঙ্গে আমি সহমত পোষণ করি। এবং এই শহরে মানে ঢাকা মহানগরীতে আমি জন্মের পর থেকে সেই 60-এর দশক, পুরো 70-এর দশক এবং এই যে এত বছর ধরে এই শহরে আছি, শহরের আসলে একজন স্থায়ী বাসিন্দাই বলা যায়। তো স্থায়ী বাসিন্দা হিসেবে এবং একজন সাংবাদিক হিসেবে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে এই নগরের অনেক সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য সেই 50-এর দশকে ডিআইটি যখন হয় সেই সময় কিন্তু একটা মাস্টার প্ল্যানও হয়েছিল, সেই মাস্টার প্ল্যানটা কিন্তু পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়নি। এমনকি এরপরেও হ্যাঁ আমাদের ডিটেইল এরিয়া প্ল্যান যেটা, সেটাও কিন্তু আমরা বাস্তবায়ন করিনি। অনেক বছর ধরে এইসব প্ল্যান গুলো তৈরি করা হয় এবং এগুলো কিন্তু এক ধরনের দূরপ্রসারী চিন্তার ফসল, কিন্তু আমরা আসলে এটা বাস্তবায়ন করিনি। আমরা বাস্তবায়ন না করে যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা ঢাকা শহরের চারপাশে, ঢাকা কিন্তু একটা ঐতিহাসিক নগরী, যেই নগরীটা মানে আমরা বাসিন্দারা এক অর্থে সৌভাগ্যবান যে এর চারপাশে নদী আছে, এই যে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ, বালু নদী, হ্যাঁ এগুলো থাকার ফলে কিন্তু ঢাকার পানিটা কিন্তু সরে যাবার কথা, কিন্তু আসলে আমরা এই নদীগুলোকেও অনেকটা টুটি চেপে ধরে মেরে ফেলেছি, মানে শীর্ণকায় করে ফেলেছি এবং দূষিত করে ফেলেছি। আমাদের এখানে বায়ু দূষণ আছে, আমাদের এখানে পানি দূষণ আছে, আমাদের এখানে সকল প্রকার শিল্প দূষণ, মানে সকল প্রকার দূষণে আমরা ভারাক্রান্ত। আবার নাগরিক হিসেবে যে সেবাগুলো আমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়ার কথা, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু হ্যাঁ তাদের নানা রকম অব্যবস্থাপনা এবং তাদের নানা প্রকার অদক্ষতার কারণে এবং আর্থিক সংকটের কারণে সেই সেবাগুলো তারা সেভাবে বছরের পর বছর দিতে পারে না। এর ফলে ঢাকার একটা ইমব্যালেন্স ডেভেলপমেন্ট হয়েছে এবং এখানে অনেক মানুষ হ্যাঁ ঢাকায় এসে বসবাস শুরু করেছে। একসময় ঢাকার জনসংখ্যা কিন্তু কয়েক লক্ষ ছিল, এখন কিন্তু 2 কোটির উপরে মানুষ ঢাকা শহরে এই মহানগরীতে বসবাস করে। এবং ঢাকায় এত মানুষের তো আসবার কথা না, কেন আসছে? আমরা বিকেন্দ্রীকরণের কথা বলি, কিন্তু আসলে আমরা তো স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করিনি, জোরালো করিনি। ঢাকা শহরে কিন্তু গ্রামের মানুষ চলে আসতে হয় কেন? বিভিন্ন জেলা শহরের বিভাগীয় শহরের মানুষ এখানে আসেন কেন? কারণ সকল আদেশ নির্দেশ, প্রজ্ঞাপন, আর্থিক সেবাগুলো সবগুলো এখানে কেন্দ্রীভূত। আমরা সেই সেবাগুলোকে মানুষের জোর গোড়া কিন্তু পৌঁছে দিতে সেভাবে পারে।
কামরুল ইসলাম চৌধুরী, আমি আপনাকে একটু থামিয়ে বলতে চাই যে আমরা ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণের কথা বলছি, কিন্তু আমরা ঢাকা শহর যেটা আমাদের এতদিনের পুরাতন শহর সেটাকেই তো আমরা বোধহয় মানুষের বাসযোগ্য করে এখনো তুলতে পারিনি। আমরা বিস্তারিত আলোচনায় যাব। আমরা মূলত ঢাকা মহানগরীর যেসব সমস্যা প্রতিদিন মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি রয়েছে যানজট, জলাবদ্ধতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ মশাবাহিত রোগ ঢাকা শহরের মানুষের এখন জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও আমরা একটু আলোচনা করব, যে বিষয়গুলো মূলত সবচেয়ে বেশি মানুষকে এখন ভোগাচ্ছে। আমরা ডক্টর খালিকুজ্জামান আপনার কাছে যেতে চাই। আপনি বলছিলেন জলাবদ্ধতা নিয়ে, এবং আমাদের একজন শ্রোতাও ফোন করেছিলেন, তিনিও জানতে চাইছিলেন যে জলাবদ্ধতা আসলে নিরসন করা কি সম্ভব ঢাকা মহানগরীর?
জি, সম্ভব অবশ্যই, তবে তার জন্য অনেক কমিটমেন্ট প্রয়োজন এবং কিছুটা আন্ডারস্ট্যান্ডিং ও প্রয়োজন। সেটা ঢাকা শহরের ওই যে কামরুল ইসলাম চৌধুরী সাহেব যেরকম বলছিলেন যে ঢাকা শহরে কিছু প্রাকৃতিক ড্রেনেজ ছিল। আমাদের ঢাকা শহরে আমরা জানি যে 38টা খাল ছিল, টোটাল 38টা খালের মধ্যে বর্তমানে কিন্তু সেই অর্থে কোনো খালই দৃশ্যমান না। ঢাকা শহরকে যদি মূলত 3 ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে ঢাকার যে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল, সেই অঞ্চলে নড়াই নদী বা নড়াই খালটা হচ্ছে বড় খাল, তার কিছু শাখা প্রশাখা রয়েছে, সেগুলির পরিমাণ প্রায় 20টা। 38টার মধ্যে 20টা খালের নেটওয়ার্কই হচ্ছে নড়াই অববাহিকাতে। সেই খালগুলির দু একটা নাম বলে আপনারা চিনবেন, সে বনানী, গুলশান, সাতারকুল, জমির খাল, তারপর রমনা, আরামবাগ, মানিকনগর, জিরানি, দোলাই খাল, সেইগুলি হচ্ছে সবগুলি গিয়ে পরে হচ্ছে নড়াই খালে। নড়াই খালটা তারপর গিয়ে পরে বালু নদীতে, বালু নদী গিয়ে শীতলক্ষায়। সেই যে 20টা খালের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক গুলিকে আমাদের যদি চিহ্নিত করা যায় সিএস রেকর্ড ধরে এবং সেই খালগুলি পুনরুদ্ধার করা যায়, শুধু পুনরুদ্ধার করলে চলবে না, সেগুলিকে সদা বহমান এবং প্রবাহমান যদি রাখা যায়, তাহলে ঢাকার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে জলাবদ্ধতা সেটা অনেকটা নিরসন হবে। এটা হচ্ছে প্রাকৃতিক যে নেটওয়ার্ক। পৃথিবীর সমস্ত অংশেই বৃষ্টিপাতটাকে ধারণ করার জন্য প্রাকৃতিক নেটওয়ার্কের পাশাপাশি শহরাঞ্চলে কিছু আর্টিফিশিয়াল নেটওয়ার্ক তৈরি করা হয়, যেটা স্টর্ম ড্রেনেজ আর কি। স্টর্ম ড্রেনেজ যেটা, সেটা তো সেইগুলিও আমাদেরকে খুব কার্যকর করতে হবে, যাতে সেগুলি সচল থাকে এবং বহমান থাকে এবং সেগুলি গিয়ে যাতে একটা প্রাকৃতিক ড্রেনেজের সাথে কানেক্টেড হয়। তবে প্রাকৃতিক যে ড্রেনেজগুলো সেগুলোর আবার প্রস্থচ্ছেদ অর্থাৎ এর ধারণ ক্ষমতা কেমন হবে তা নির্ভর করে হচ্ছে তার ওজানের যে ক্যাচমেন্ট এরিয়া সেটার সাইজটা কি। সেই জন্যই বলছিলাম যে নড়াই অববাহিকা যেটা ঢাকার দক্ষিণ এবং পূর্ব অংশে, সেটা হচ্ছে আমাদের প্রধান সমস্যা। সেটাতে 20টার মতো খাল, সে 20টাকে যদি উদ্ধার করা যায় এটা এক। আর 2 নম্বর অঞ্চল হচ্ছে ঢাকাতে উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলে হচ্ছে বাউনিয়া, ইব্রাহিমপুর, আবদুল্লাপুর যে অববাহিকা, সেখানে যে খালগুলো সেগুলো গিয়ে হচ্ছে টঙ্গী খাল এবং তুরাক নদীতে গিয়ে পড়ে। আর পশ্চিমাঞ্চলে যে খালগুলো রয়েছে যেটা বুড়িগঙ্গা নদীতে পড়ে, সেগুলি আপনারা চিনেন, গাবতলী, কল্যাণপুর, তারপর রায়ের বাজার, হাজারিবাগ, হাইকার খাল, এই খালগুলো হচ্ছে নাম। টোটাল 38টার মধ্যে টোটালি সেই খালগুলো এখন দৃশ্যমান না। আপনি যদি মনে করেন যে শাহবাগ থেকে ফার্ম গেটের দিকে যান, যে মূল রাস্তাটা
যে খালগুলো এখন দৃশ্যমান নয়, সেক্ষেত্রে আমরা যতটা জানি যে অনেক খাল হয়তো বা আর কখনোই উদ্ধার করা সম্ভব নয় এবং সেগুলো আসলে কখনো খাল ছিল সেটাও বোঝার কোনো উপায় নেই। যে কয়েকটি অবশিষ্ট রয়েছে সেখানেও দখলদারিত্ব চলছে এমন অভিযোগ আমরা প্রায় শুনি। সেক্ষেত্রে যেহেতু এমন বাস্তবতা, যে অবস্থা এখন রয়েছে তেমন কি কোনো উদ্যোগ নেওয়া সম্ভব যে বর্তমান বাস্তবতায় থেকেও জলাবদ্ধতা কমানো সম্ভব?
হ্যাঁ, সেটা আপনি যেটা বলছেন কমানো সম্ভব। যদি বাস্তব ভিত্তিক টোটালি জলাবদ্ধতাকে নিরসন করতে হয়, তাহলে আপনার যে ন্যাচারাল ড্রেনেজটা যেটা আছে, পৃথিবীর সমস্ত অঞ্চলে কিছু ন্যাচারাল ড্রেনেজ তৈরি হয় বৃষ্টির পানিটাকে ধারণ করার জন্য, এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই যে এটা আর উদ্ধার করা সম্ভব না, তাহলে পুরোপুরি জলাবদ্ধতা কখনো সেভাবে নিরসন করা সম্ভব হবে না। অনেকে হয়তো অনেক প্রতিশ্রুতি দিতে পারেন, কয়েকদিন আগে একজন মন্ত্রী বলেছেন আগামী 3 বছরের মধ্যে ঢাকা শহরে
জলাবদ্ধতা,
জি জি, সেটা আমি নামে আর বললাম না, ওনাদের হাতে হয়তো জীবন কাটি থাকতে পারে জাদুর।
জি, আমরা আমরা আপনার উত্তর পেয়েছি, আমরা আপনার উত্তর পেয়েছি। আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, আসলে তাদের কথা আমরা শুনতে চাই এবং তাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো জানতে চাই। শ্রোতা, আপনার কাছে অনুরোধ রইল আপনি যদি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করেন।
আমি মোহাম্মদ আহমেদ ইসলাম, ঢাকা থেকে বলছি। আমার ভাষা আসলে বাড্ডায়।
জি,
আমি সম্মানিত আলোচনার কাছে আমার একটা প্রশ্ন যে আসলে আমরা বর্তমানে ঢাকায় যারা আছি, মশার যে জ্বালা, বাংলায় বলবো মশার যে জ্বালা চিকুনগুনিয়ার কারণে, এখন মানে আমার পাশে আমি দিনও ফয়ার জ্বালাই, রাত্রেও ফয়ার জ্বালাই, প্রতিটি ফোর আওয়ার্স আমার ফয়ার জ্বালায় থাকতে হয়, এই একটা সমস্যা। আর যেহেতু আমার বাসাটা বাড্ডায়, বাড্ডার রাস্তা ড্রেনেজের কাজ লম্বা তরভাবে চলতেছে, এখনো চলতেছে, বৃষ্টি একটু হলে জুতো টুতো সুটু খুলে তখন অফিসে যেতে হয়,
জি,
মানে লং গেট নিয়ে তারপর শুরু করতে হাঁটা,
জি,
এই যে কষ্ট আসলে আমরা এখান থেকে কবে পরিত্রাণ পাবো? আমি সময় আলোচনা আমার এই প্রশ্নটা, আমি আমরা কবে পরিত্রাণ পাবো?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আমরা আলোচকদের কাছে যাব। ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার কাছে যেতে চাই যে আসলে কবে আমাদের শ্রোতারা পরিত্রাণ পাবে, ঢাকা মহানগরীর মানুষ পরিত্রাণ পাবে,
কোন বিষয়টির থেকে পরিত্রাণ পাবে, জলাবদ্ধতা থেকে নাকি মশার থেকে,
দুটোই? আপনি যদি মশার বিষয়টি বলেন, আসলে আমরা মশা একটি প্রতীক বিষয়, কিন্তু মূলত আমাদের ড্রেনেজ ব্যবস্থা কি অবস্থায় রয়েছে? এবং
প্রথম কথা হলো যে আমি যদি পুরো মানে সামগ্রিক বিষয়টাকে খুব সংক্ষেপে বলতে চাই, আমরা কিন্তু আমাদের সমস্যাগুলো প্রায় সবই জানি,
জি,
এবং আমরা কিন্তু আমাদের সমস্যাগুলোর সমাধান কি সেগুলো প্রায় সবই জানি, শুধুমাত্র হচ্ছে না যেটা, সেটা হলো এর বাস্তব প্রয়োগ। আমাদের দেশে খুব ভালো মাপের বিজ্ঞানী আছেন যারা এই পুরো জিনিসগুলোকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত আসতে করেন। আমাদের দেশে ভালো প্ল্যানার আছেন যারা পুরো জিনিসগুলোকে বহুবার প্ল্যান করেছেন এবং সামনেও করবেন। আমাদের এখানে যেটা হচ্ছে রাজনৈতিক যে সিদ্ধান্ত এবং প্রাতিষ্ঠানিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়নি। একটু আগে আমাদের কামরুল ইসলাম সাহেব বলছিলেন যে আমরা কিন্তু 1950-এর পরে থেকে কয়েকবার আমাদের ঢাকা শহরের জন্য মাস্টার প্ল্যান করেছি, এবং শেষের দিকে 1995-এর পরে যে 20 বছর মেয়াদী যে মাস্টার প্ল্যান তৈরি হয়েছে তারও কিন্তু সময় শেষ হয়ে গেছে, মানে 2015-তে শেষ হয়ে গেছে এবং আরেকটি প্রণয়নের প্রক্রিয়া আছে। এই যে ডকুমেন্টগুলোতে যেভাবে শহরকে দেখা হয়েছে সেখানে কিন্তু তার যে ছবি, তার যে ভিশন, এই ভিশন কিন্তু অত্যন্ত সুন্দর, কিন্তু 20 বছর পরে আপনি ভিশনের সাকসেস রেট যদি দেখেন তাহলে সেটা খুবই হতাশাজনক। এবং কেন এই সাকসেসটা হচ্ছে না? হচ্ছে না এই জন্য যে আমরা এই ভিশনটাকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারছি না, ইমপ্লিমেন্ট করতে পারছি না। যেমন প্রফেসর খালেকুজ্জামান সাহেব বলছিলেন যে ঢাকা শহরের প্রাণ কিন্তু হচ্ছে ঢাকার খালগুলো, এবং এই খালগুলোকে আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, খালগুলো দখল হয়ে গেছে। দখল কি সাধারণ মানুষে করেছে? বাইরের থেকে মনে হতে পারে যে সাধারণ লোকজন কিছু বস্তি করে দখল করেছে, কিন্তু তার পিছনে কিন্তু অনেক অসাধারণ ব্যক্তিরা রয়েছেন। যেগুলো একেবারে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলো হয়তো পুনরুদ্ধার করা খুবই ডিফিকাল্ট, কিন্তু যেগুলো আছে, একসময় তো ঢাকা শহরের পাম ছিল আমাদের যেটা কি বলবো, ধুলাই খাল, সেই ধুলাই খাল তো এখন খাল নেই, এখন ধুলাই রোড হয়ে গেছে, অর্থাৎ খালের উপর রাস্তা। এখন এই ধুলাই খাল তো আর পুনরুদ্ধার করা যাবে না। আমি তো শুনেছি এই খাল দিয়ে একসময় নৌকা আসতো ঢাকার ঠিক মাঝখান পর্যন্ত, কিন্তু আমরা সেই নৌকা আর আনতে চাই না, কিন্তু বর্জ্য আবর্জনা এটা তো ড্রেন আউট হওয়া দরকার। তাই প্রফেসর খালেকুজ্জামানের সাথে আমিও একমতের সাথে বলছি, আগে ঢাকার পাশে যে খালগুলো এখনো বহমান আছে, যেভাবে যত মেয়মান ভাবে যত ভাবেই হোক না, যত ক্ষীণেই হোক না কেন, এইগুলোকে খুব কঠিন ভাবে পুনরুদ্ধার প্রয়োজন। বিশেষ করে আমাদের যে তুরাগ নদী, বালুর নদী এবং এর সাথে যে খালগুলো মিশেছে এগুলোকে অবশ্যই
মশার কারণে তিনি অতিষ্ঠ। আমরা জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্প্রতি একটি উদ্যোগ নিয়েছে, তারা তাদের এলাকাতে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 450 কিলোমিটার নর্দমায় গাপি নামে এক ধরনের মাছের পোনা ছাড়ছেন, এবং আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে এই মাছটি মশার যে লার্ভা থাকে সেগুলোকে খেয়ে ফেলবে, যে কারণে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই বিষয়টি বা এই উদ্যোগটি কি আসলেই বাস্তবসম্মত এবং হলে কতটা?
আমি এই যিনি প্রশ্ন করেছিলেন সেই শ্রোতার রেফারেন্স দিয়ে আমি বলছি যে প্রথম কথা হচ্ছে ঢাকা শহরে মশা এত বাড়ল কেন? মশা তো থাকার কথা জঙ্গলে, মশা তো থাকার কথা নোংরা জায়গায়, জঙ্গলগুলো সম্ভবত পরিষ্কার হয়ে গেছে, তাই ঢাকা শহরকে মনে হয় তারা জঙ্গল হিসাবে পেয়েছে। তা আমরা কিন্তু মশার আবাসস্থল গুলোকে নষ্ট করে ফেলছি, আর অন্যদিকে ঢাকা শহরে তাদের জন্য আদর্শ আবাসস্থল তৈরি করে ফেলেছি, সেই জন্য তারা খাদ্যের সন্ধানে হোক বাসস্থানের জন্য তারা ক্রমাগত ঢাকা শহরের দিকে আসছে। ঢাকা আসলে এখন একটা মশার শহর। এখন এই যে গাপ্পি মাছ মশা নিধনে কতটুকু ভূমিকা রাখবে, এটা আসলে একটা পাইলটিং, এটা একটা পাইলট প্রজেক্ট, এটা এখনো বলা যাবে না যে সাকসেসফুলি ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এটা আমার যতটুকু আমি জানি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কয়েকজন বিজ্ঞানী তাদের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মাননীয় মেয়র তাদের মোটামুটি ভাবে তারা ডেমনস্ট্রেট করতে পেরেছেন যে এই গাপ্পি মাছ যদি ছেড়ে দেওয়া হয় সম্ভবত একটি মাছের পোনা যেটা এই মাছগুলো 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা হয় প্রতিদিন প্রায় 50টা করে সেই খাবে, ডিম খাবে। সুতরাং যদি প্রায় তাদের পরিকল্পনা হচ্ছে 50 লক্ষ পোনাকে যদি এই 450 কিলোমিটার নর্দমার মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে এই যে মশার যে বংশ বিস্তার তার প্রায় 10% তারা রিডিউস করতে পারবে। বাট এটা এখনো একেবারে হাইপোথেটিক্যাল, এটা এক্সপেরিমেন্টাল না, এটা পাইলটিং। এটা যদি পজিটিভ একটা ভূমিকা নিয়ে আসে, কারণ জিওলজিস্টরা যারা এই কাজটার সাথে জড়িত আমি তাদের সাথে কথা বলেছি, এই মাছটা বেসিক্যালি মানে নর্দমার মাছ, সেটা উঠে এসেছে এখন অ্যাকুরিয়ামে, কারণ যেহেতু তার একটা কালার আছে, এটাকে আবার নর্দমাতে দিতে চাচ্ছেন তারা, যে তার কারণ সে ময়লা আবর্জনা খেয়ে বেঁচে থাকে এবং তার খাবারের মধ্যে একটা অন্যতম হচ্ছে এই মশার পোনা আর কি, বা মশার যেটা ডিম। তাই এইটাকে যতক্ষণ পর্যন্ত না এটার পাইলট প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করে কোনো সিদ্ধান্তে না আসা যাবে ততক্ষণ পর্যন্ত কতটুকু সাকসেসফুল হবে বলা যাবে না। উদ্যোক্তারা মনে করেন যে অন্তত 10% মানে রুট লেভেলে অর্থাৎ সমস্যার মানে গোড়াতেই আমরা 10% কমাতে পারবো, এটা যারা এটার উদ্যোক্তা তাদের সাথে আমার এই ব্যাপারে কথা হয়েছিল।
জি, কামরুল ইসলাম চৌধুরী, আমরা একটু কামরুল ইসলাম চৌধুরীর কাছে যেতে চাই। কামরুল ইসলাম চৌধুরী, আপনি মাঠ পর্যায়ে সরাসরি কাজ করছেন, আপনি কি আমাদেরকে জানাবেন যে আসলে ঢাকা সিটি কর্পোরেশন দুভাগে বিভক্ত হওয়ার পর থেকে আরো বেশি কার্যকরভাবে মশা নিধনের উদ্যোগ নেওয়ার কথা ঢাকাবাসী নিশ্চয়ই প্রত্যাশা করেছিল, সেক্ষেত্রে দুই সিটি কর্পোরেশন আসলে মশা নিধনের জন্য কি কি ব্যবস্থা নিচ্ছে এবং সেগুলো আসলে কেন কার্যকর হচ্ছে না?
আসলে ঢাকা মহানগরকে দুই ভাগে বিভক্ত করার পরে কিন্তু ঢাকা মহানগরের সঙ্গে ঢাকার আশপাশের কিছু ইউনিয়নকেও কিন্তু ওয়ার্ডে রূপান্তরিত করে এই দুটো সিটি কর্পোরেশনের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। এই দুটি সিটি মানে এই যে কতগুলো ইউনিয়নকে পূর্বাঞ্চলে এদেরকে ঢাকা উত্তর এবং দক্ষিণের সঙ্গে যোগ করে দেওয়া হয়, সেখানে কিন্তু আসলে ওই যে মশা নিধনের ব্যবস্থাটা সেইভাবে ছিল না। ঢাকা শহরের মধ্যে আগের যে সিটি কর্পোরেশন ছিল সেই সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলো ওই এলাকাগুলোতে ছিল, তো সেই ক্ষেত্রে এগুলোতে যেহেতু ছিল না, এগুলো আওতায় আসার পরে এগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত যে ঢাকা মহানগরের যে নাগরিক সুবিধা সেগুলোতে এখনো যায়নি, এমনকি এদের এখনো ওই অর্থে বাজেটটাও এইসব ওয়ার্ডগুলোতে এখনো পৌঁছেনি ওইভাবে। তো যার ফলে এর যে বাস্তবায়ন সমস্যাটা শুরুতেই কিন্তু একটা মানে হুমকির মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে কি যে আমাদের এখানে যে বাজেটটা দেওয়া হয় সেই বাজেটটা এমন সময় দেওয়া হয় যখন দেখা গেল যে মশার উপদ্রব যেই সময়, হ্যাঁ সেই সময় কিন্তু বাজেটটা মানে খারাপ হয় কম, এটা হয়তো দেখা গেল যে যখন মশার বংশ বিস্তার ওইভাবে হয় না, সেই সময় হয়তো ছাড়া হলো। মানে অর্থাৎ এগুলো যে সিজনাল যে ভেরিয়েশনটা, ওই সিজনাল ভেরিয়েশনটা কিন্তু অনেক সময় কনসিডার করা হয় না, অথবা বাজেট বরাদ্দ এবং বাজেট মানে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বা মাঠে যখন নিয়ে যায় সেই সময়ের মধ্যে একটা টাইম গ্যাপ থাকে। টাইম গ্যাপ যখন হয় তখন কিন্তু কস্ট ওভাররান হয়ে যায়। হ্যাঁ, আবার অনেক সময় যেমন আমাদের খোলাখুলিটা অনেক সময় বর্ষাকালে করে ফেলি।
জি, এটার পাশাপাশি আরেকটা বিষয় আমরা ঢাকা শহরে দেখেছি যে রাসায়নিক ধোয়া ছাড়া হয়, ড্রেনগুলোতে স্প্রে করা হয়, সেগুলো কি যথাযথভাবে হয়?
না না, সেগুলোর তো যেমন এক হচ্ছে পরিমাণের ক্ষেত্রেও কিন্তু কম দেওয়া হয়, অথবা পরিমাণটা কম হয়। হ্যাঁ,
পরিমাণটা কম দেওয়া হয় মানে কি? পরিমাণটা কম দেওয়া হয় মানে কি রাসায়নিক দ্রব্যগুলো কম দেওয়া হয়?
হ্যাঁ, মনে করুন যে কাগজে হয়তো সঠিকভাবে পরিমাণটা আছে, কিন্তু তাও হলো হয়তো 20%, বাকি 80% কিন্তু লোপাট হয়ে গেল পথেই। আর আরেকটা হচ্ছে যে যে পরিমাণ দেওয়া হলো সেই পরিমাণে আবার গুণগত মানটাও কিন্তু নিয়ে প্রশ্ন আছে।
তাহলে এই মান এবং পরিমাণ, মান এবং পরিমাণ এই দুটো দেখার জন্য কি কেউ নেই? মান এবং পরিমাণ দেখার জন্য সিটি কর্পোরেশনে কি কেউ নেই?
আমাদের তো আসলে রাস্তাঘাট গুলো এই যে মেরামত হয়, এটার যে বাজেট, এইটার মনিটরিং, এটার যে রিভিউ করা, হ্যাঁ, এটা পর্যবেক্ষণ করা, হ্যাঁ, সমীক্ষা করা, এই জিনিসগুলো তদারকি মনিটরিং, এগুলো কিন্তু আমাদের দেশে মানে এখন খুবই কম হয়। যাদের দায়িত্ব তারা এই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন না। এখন মেয়রের পক্ষে অথবা মনে করুন যে চিফ এক্সিকিউটিভের পক্ষে অনেক সময় এটা দেখাটা মানে অত সহজ না, অনেক কঠিন। কারণ হচ্ছে ঢাকা মহানগরের আয়তন তো অনেক বড়, অনেক মানুষ, অনেক এলাকা। এখন এখানে তো দৈনন্দিন এই বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো মাঠ পর্যায়ে গিয়ে তদারকি করা খুব কঠিন। এখন এই জন্য যে মানুষগুলো আছে, লোকবল যে যারা আছে, হ্যাঁ, পরিচ্ছন্নতা কর্মী যারা আছে, দেখা গেল পরিচ্ছন্নতা কর্মীরা অনেক সময় শত শত পরিচ্ছন্নতা কর্মী কাজেই যোগ দিলেন না।
জি, আমরা কামরুল ইসলাম আপনার কাছে আবার ফিরব। আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন, আরেকজনের প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আবার ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ রইল আপনি যদি আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করেন।
ওয়ালাইকুম
আসসালাম,
আমি ঢাকা থেকে ফজলে রাব্বি বলছি।
জি,
আমি বাস করি মিরপুর এলাকায়, কিন্তু আমার কর্মস্থল মতিঝিলে।
জি,
তো সকালবেলায় আমরা যখন মতিঝিলে যাই তখন প্রায় আমার অফিস আওয়ার শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা আগে যাত্রা করি, এবং আমার কাজ শেষ করার পর মতিঝিল থেকে মিরপুর আসতে প্রায় 3-4 ঘন্টা সময় নষ্ট হয়। তো পুরোটা সময় নষ্ট হয় যানজটের কারণে। অনেক সময় আমাদের 3-4 কিলোমিটার রাস্তা হাঁটতে হয়। তো এই যানজট মোকাবেলায় সরকার দেখা যায় বাজেটে বিভিন্ন সময় বিভিন্ন খাতে বরাদ্দ রাখে, কিন্তু এতগুলি টাকা বরাদ্দ রাখার পরও কেন যানজট সমস্যাটা সমাধান হচ্ছে না? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে টাকাটা বরাদ্দ করা হচ্ছে সেটা অযথাই নষ্ট হচ্ছে?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা তিনজনের কাছে সংক্ষেপে উত্তর চাইব, তার আগে ছোট্ট একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি। শ্রোতা, এখন বর্তমানে ঢাকায় যানবাহনের গতি ধরা হয় ঘন্টায় 7 কিলোমিটার, এবং মানুষ যদি পায়ে হাঁটে সেক্ষেত্রে তার গতি হচ্ছে 5 কিলোমিটার, এবং ধারণা করা হচ্ছে সেটি 2030 সাল নাগাদ গিয়ে 5 কিলোমিটারে দাঁড়াবে। অর্থাৎ যানবাহন 5 কিলোমিটার গতিতে চলবে ঘন্টায়, এবং মানুষ হাঁটতে পারে 4 কিলোমিটার আমাদের যানজটের যদি নিরসন না হয়। সেক্ষেত্রে তিনজন অতিথির কাছে খুব সংক্ষেপে জানতে চাইছি, আমাদের অনেক মহাপরিকল্পনা রয়েছে, অনেক ধরনের উদ্যোগ বিভিন্ন সময় আমরা দেখেছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের শ্রোতার প্রশ্নের মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে আপনারা খুব সংক্ষেপে যদি উত্তর দেন কি করা যেতে পারে এখন। ডক্টর শহীদুল ইসলাম,
আপনি এমন একটা ইস্যু নিয়ে আলোচনা শুরু করলেন যেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা প্রয়োজন। খুব সংক্ষেপে যদি বলি, পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের তুলনায় যে কোনো মহানগরীর লোকের তুলনায় ঢাকা শহরের লোকজন খুব কম হাঁটে। পৃথিবীর প্রায় প্রত্যেক অধিকাংশ দেশে দেখা যায় কর্মক্ষেত্রে যেতে গড়ে দৈনিক একজন লোকের 3-4 কিলোমিটার বা কখনো 5 কিলোমিটার হাঁটতে হয়। গাড়ি থাকে এক জায়গায়, তারপরে উনি হেঁটে তার অফিসে আসেন, আর আমরা ড্রয়িং রুম থেকে রিক্সায় উঠি আর একেবারে অফিসে গিয়ে রিক্সায় নামি। এই যে আমাদের মানসিকতা, এবং তার জন্য আবার আলাদা করে বিকেলবেলা আমাদের হাঁটতে হয়, সকালবেলা আমাদের হাঁটতে হয়। আমাদের প্রাত্যহিক মানে লাইফ স্টাইলের মধ্যে হাঁটাটাকে আনা দরকার, এবং এটাই যানবাহন পরিকল্পনার মাধ্যমে। রিক্সা তার একটা অন্যতম কারণ আমাদের এই ঘর থেকে অফিসে নিয়ে আসার এবং না হাঁটার পিছনে কারণ। তারপরে আসুন যানবাহনের যদি ব্যবস্থাপনা বলি, রাস্তা তো প্রসার করা পরের কথা, ব্যবস্থাপনা একই রাস্তার ভিতরে যখন মেকানাইজড মানে যানবাহন চলবে, আবার প্যাডেল চালিত যানবাহন চলবে, একটা সিগন্যাল যখন ছাড়া হয় ওই সিগন্যালটা ছেড়ে আরেকটা সিগন্যাল স্টার্ট করার মধ্যে 20টা রিক্সাও ক্রস করতে পারে না, আর 5টা গাড়িও ক্রস করতে পারে না, আবার সিগন্যাল পড়ে, তাহলে তো আমার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটারই হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা যানকে তার আপন গতিতে চলতে নেওয়া দেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের যানজটের সমাধান হবে না। আর নোডাল পয়েন্ট গুলো যে
ধন্যবাদ আপনাকে ডক্টর খালেকুজ্জামান, আমাদের হাতে একদমই সময় নেই, আপনি যদি মোটা দাগে বলতে পারেন যে আসলে কি করতে পারি আমরা খুব সংক্ষেপে।
ডক্টর শহীদুল ইসলাম যেমন বলছিলেন, আমাদের জীবন ব্যবস্থায় কিছু পরিবর্তন তো প্রয়োজনই, বাইকিং এর ব্যবস্থা রাখা প্রয়োজন। ঢাকা শহর তো আসলে সাইজে খুব বড় না, ম্যাস ট্রানজিটের মানে পরিমাণ অনেক বাড়ানো দরকার, মানে যে র্যাপিড ট্রানজিট আর কি। তারপরে হচ্ছে আমাদের যে বিনোদনের জন্য যদি খোলা জায়গা রাখা যায় তাহলে ঢাকা শহরের মান অনেক উন্নত হবে। তারপর যেটা হচ্ছে যে আসলে আমাদের যে প্রাইভেট কারগুলোর যদি পরিমাণ ইয়ে করা যায় আর কি, মানে কোন কোন দিন গাড়ি চালাতে পারবে, অনেক পৃথিবীর বড় বড় শহরে অনেক জায়গাতেই এরকম দিন ধার্য করে দেওয়া আছে। ম্যাস ট্রানজিট যদি বাড়ানো না যায় জনগণের ট্রানজিট, তাহলে সেই সমস্যার সমাধান করা যাবে।
জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। কামরুল ইসলাম, আপনার যদি এক বাক্যে কোনো কিছু বলার থাকে।
আসলে গণপরিবহনের পরিমাণ বাড়ানো দরকার, মানুষের হাঁটার রাস্তাটাও কিন্তু ফুটপাথটাও কিন্তু বাড়ানো দরকার, আমাদের ফুটপাথ কিন্তু নাই। তারপরে ফুটপাথ যদি না থাকে তাহলে মানুষ হাঁটবে কি করে?
জি আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমরা দুঃখিত। আপনাদের তিনজনের কাছেও আমরা আবার বিস্তারিতভাবে নিশ্চয়ই কখনো আলোচনা করব, এবং শ্রোতা যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি তাদের কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আজকের মতো শেষ করছি যেতে যেতে একটি অনুরোধ, প্রিয় শহরকে রক্ষার দায়িত্ব শুধু সরকার অথবা নগর পিতাদের নয়, নিশ্চয়ই আমাদের সবার। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরও বেশি আন্তরিক হব, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।